বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না? যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পোপ ফ্রান্সিসকে ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য উপহার। কৌশলগত দিক দিয়ে শহীদ সোলাইমানের নেতৃত্বকে অনন্য বললেন হিজবুল্লাহ নেতা শেখ নাঈম কাসেম। একদিনে ইহুদিবাদী ইসরায়েলের 5টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করল হামাস। গাজা উপত্যকার আরেকটি হাসপাতাল অকেজো করে দিয়েছে ইসরায়েলি সেনারা। বাংলাদেশের অধস্তন আদালতের 50 বিচার বিভাগীয় কর্মকর্তার ভারতে প্রশিক্ষণ গ্রহণ করার যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। এবং বাংলাদেশে একটি তেল শোধনাগার নির্মাণে আরামকোর আগ্রহ প্রকাশ। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ব্যাপক ইতিবাচক পরিবর্তনের আশাবাদ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। খ্রিস্টানদের কাছে যীশু খ্রিস্ট হিসেবে পরিচিত আল্লাহর নবী হজরত ঈসা আলাইসাল্লাম সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার নির্বাচিত কিছু বক্তব্য সম্বলিত একটি স্মারকপত্র পোপ ফ্রান্সিসকে উপহার দিয়েছেন ভ্যাটিকানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হোসেন মুখতারি। শনিবার ভ্যাটিকান সিটিতে পোপের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে স্মারকপত্রটি তুলে দেন ইরানি রাষ্ট্রদূত। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির যেসব বক্তব্য স্থান পেয়েছে তাতে বলা হয়েছে আল্লাহর এই মহান নবী জালিম ও নির্যাতনকারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। একটি বক্তব্যে সর্বোচ্চ নেতা বলেন, যদি হজরত ঈসা আলাইসাল্লাম আজ আমাদের মাঝে বেঁচে থাকতেন তাহলে তিনি বিশ্বের আধিপত্যকামী ও জালিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করতে বিন্দুমাত্র দেরি করতেন না। বৃহৎ শক্তিগুলোর অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে শত শত কোটি মানুষের দারিদ্র ও অসহায়ত্ব তিনি মেনে নিতেন না। ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে পোপ ফ্রান্সিস বলেন, আয়াতুল্লাহ খামেনির বক্তব্যে খ্রিস্ট ধর্মের অনুসারীদের জন্য উল্লেখযোগ্য ও হৃদয়গ্রাহী বার্তা রয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির ভূয়সী প্রশংসা করে বলেছেন, কৌশলগত ও বুদ্ধিবৃত্তিক উভয় দিক দিয়ে তাঁর নেতৃত্ব ছিল অনন্য। তিনি জেনারেল সোলাইমানির পঞ্চম সাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই মন্তব্য করেন। শেখ নাইম কাসেম বলেন, শহীদ সোলাইমানি ছিলেন প্রতিরোধ ফ্রন্টের প্রধান কমান্ডার, যিনি পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকার সব ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন। তিনি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিনকে মুক্ত করার পরিকল্পনাকে বাস্তব রূপ দান করেছিলেন। হিজবুল্লাহ নেতা আরও বলেন, গোটা অঞ্চলে বিশেষ করে ইরাক ও আফগানিস্তানে আমেরিকার দুরভিসন্ধিগুলো প্রকাশ করে দিয়েছিলেন ইরানের সন্ত্রাসবিরোধী কমান্ডার শহীদ সোলাইমানি। তিনি পশ্চিম এশিয়ার উপর আধিপত্য বিস্তারের নেশায় মেতে ওঠা দায়েশ ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড একদিনে ইহুদিবাদী ইসরায়েলের 5টি মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে। শনিবার এক বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে তারা এসব ট্যাঙ্ক ধ্বংস করে। সংগঠনটি জানিয়েছে, তারা প্রথমে জাবালিয়া শহরের পশ্চিমাঞ্চলে একটি ট্যাঙ্ক ধ্বংস করে, পরে একই শহরের পশ্চিমাঞ্চলে হামাস যোদ্ধারা আরও 4টি ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়। এর পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের একটি অ্যাপাচি হেলিকপ্টার টার্গেট করে কাসাম ব্রিগেডের যোদ্ধারা রকেট হামলা চালায়। তবে এ ব্যাপারে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ইসরায়েল সম্প্রতি হামাসের উপর পরিপূর্ণ বিজয় দাবি করেছে, কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করেছে এবং গত বেশ কিছুদিন ধরে তারা একের পর এক ইসরায়েলের বিরুদ্ধে বড় বড় অভিযান চালিয়েছে। বিশ্ব মানবতার শত্রু ইসরায়েলি সেনারা ভয়াবহ হামলা চালিয়ে গাজা উপত্যকার আরেকটি হাসপাতালকে অকেজো করে দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে, উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতাল এখন আর কোনো রোগী বা আহত ব্যক্তিকে চিকিৎসা সেবা দিতে সক্ষম নয়। গত শুক্রবার উত্তর গাজার বেত লাহিয়া শহরে অবস্থিত হাসপাতালটি ঘিরে ফেলে দখলদার ইসরায়েলি সেনারা। এ সময় হাসপাতালটিতে শত শত রোগী ও আহত ব্যক্তির সেবাদান চলছিল এবং হাসপাতালটিতে আশ্রয় নিয়েছিলেন আরও শত শত ছিন্নমূল মানুষ, কিন্তু ইসরায়েলি সেনারা তাদের সবাইকে হাসপাতালটি থেকে অস্ত্রের মুখে বের করে দেয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইহুদিবাদী সেনারা আশিফা হাসপাতাল ধ্বংস করে দেওয়ার পর উত্তর গাজায় যে 3টি বৃহৎ হাসপাতাল অবশিষ্ট ছিল সেই কামাল আদওয়ান, বেইত হানুন ও ইন্দোনেশিয়ান হাসপাতাল এখন সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য বাংলাদেশের অধস্তন আদালতের 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তার অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছে। প্রশিক্ষণের অংশগ্রহণ সংক্রান্ত আগের প্রজ্ঞাপনটি সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বাতিল করা হয়। আজ আইন মন্ত্রণালয়ের উপসচিব ড. আবুল হাসনাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভূপাল এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী 10-20 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি প্রদানপূর্বক প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক উক্ত প্রজ্ঞাপনটি আজ বাতিল করা হল। এর আগে সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভারতে প্রশিক্ষণ নিতে যাওয়ার অনুমতি দেয় আইন মন্ত্রণালয়। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন দেশটির 18 কোটি মানুষের ভোট বঞ্চনার দুঃখ ঘোচানোর অঙ্গীকার করেছেন। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দেওয়া বক্তব্যে এই অঙ্গীকার করেন তিনি। সিসি বলেন, 18 কোটি মানুষের বঞ্চনার দুঃখ বলার জন্য আমরা আছি, আমরা দায়িত্ব নিয়েছি, ইনশাআল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা দূর করতে পারি, ঘোচাতে পারি। তারা যে এতদিন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন সেটা গোছাতে চাই, তাদের বঞ্চনার কষ্ট দূর করতে চাই। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য এবং জাতির প্রতি আমাদের প্রতিশ্রুতি হল আমরা একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। বর্তমানে দেশে প্রায় 12 কোটি 36 লাখের বেশি ভোটার রয়েছেন। এদের মধ্যে 2 জানুয়ারি যুক্ত হয়েছে 18 লাখেরও বেশি নতুন ভোটার। আগামী 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। বাংলাদেশের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা 4 চাঁদাবাজির মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিফট আপিল খারিজ করে দেন। মামলার বিচারের বৈধতা নিয়ে প্রশ্ন দেখানো রুলের উপর শুনানি শেষে গত বছরের 23 অক্টোবর তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা 4টি চাঁদাবাজির মামলা বাতিল করেন হাইকোর্ট। 2008 সালে বাংলাদেশে থাকাকালে তারেক রহমানের করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। বিএনপি নেতার আইনজীবী অ্যাডভোকেট মকসুদুল্লাহ বলেন, 1 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে 2007 সালের 8 মার্চ গুলশান থানায় আজম আহমেদ নামে এক ব্যক্তি বাদী হয়ে 4টি মামলা করেন। এদিকে বাংলাদেশে একটি পরিশোধনাগার নির্মাণ করতে চায় সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকো। এতে বাংলাদেশ সহ এই অঞ্চলের জন্য পেট্রোলিয়াম পণ্য উৎপাদন সহজ হবে বলেও জানান সৌদি রাষ্ট্রদূত। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আলোচনা সভায় এমন তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সৌদি রাষ্ট্রদূত বলেন, আমরা বিশ্বের সবচেয়ে তেল কোম্পানি আরামকো নিয়ে কথা বলছি। একটি পরিশোধনাগার স্থাপন করতে তারা বাংলাদেশে আসতে চায়। এতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলীয় দেশগুলোতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটবে। তিনি বলেন, 2016 থেকে 2018 সালের মধ্যে আরামকোর একটি বড় প্রতিনিধি দল 3 বার বাংলাদেশ ঘুরে গেছেন। কেউই তখন এ বিষয়ে কোনো আগ্রহ দেখাননি, কিন্তু আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না, আমরা কথা বলব ভবিষ্যৎ নিয়ে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ঘন কুয়াশার কারণে গত 2 দিনের মতো আজও ভারতের রাজধানী দিল্লিতে বিমান ও ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। আজ ভোর 4টা থেকে 8টা পর্যন্ত দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে দৃশ্যমানতা ছিল শূন্য। গতকাল টানা 9 ঘন্টা দিল্লির দৃশ্যমানতা ছিল শূন্য। আজ পরিস্থিতির খানিকটা উন্নতি হলেও বিমান ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে আজ সকাল 11টা পর্যন্ত 15টি বিমান বাতিল হয়েছে। 180টি বিমানের ওঠা নামায় দেরি হয়েছে। গড়ে 20 মিনিট করে দেরি হচ্ছে বিমান ওঠানামায়। শনিবারেও দৃশ্যমানতা শূন্যে থাকায় 48টি বিমান বাতিল ছিল। মোট 564টি বিমান ওঠানামায় দেরি হয়েছে। শুক্রবার 400 বিমান দেরিতে ওঠানামা করেছে। সেদিন 8 ঘন্টা দৃশ্যমানতা ছিল শূন্য। ঘন কুয়াশার কারণে ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে। আজ 60টিরও বেশি ট্রেন দেরিতে চলাচল করেছে। ইসরায়েলি বাহিনীর হাতে গাজা উপত্যকার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়ার আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরানের মেডিকেল সায়েন্স একাডেমি। এটি অবিলম্বে ডাক্তার সাফিয়াকে নিরাপদ অবস্থায় মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। একাডেমির প্রধান আলিরেজা মারান্দি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুর মহাপরিচালক টেড্রোস আধানমকে লেখা এক চিঠিতে এই আহ্বান জানান। চিঠিটির শিরোনাম ছিল গাজায় মানবিক বিপর্যয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। চিঠিতে মারান্দি বলেন, আমরা আবু সাফিয়ার পরিস্থিতি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করার এবং গাজার চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে আর যাতে পাশবিক আচরণ করা না হয় সেই ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। ইরানের মেডিকেল সায়েন্স একাডেমির পরিচালক তার চিঠিতে বলেন, উত্তর গাজার অসংখ্য বাস্তুচ্যুত মানুষের শেষ আশ্রয়স্থল কামাল আদওয়ান হাসপাতাল ধ্বংসের ঘটনায় ইসরায়েলি বর্বরতার চূড়ান্ত রূপ প্রকাশ পেয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আমেরিকার নিউ অরলিয়ান্স শহরের সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার পর নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন দেশটি ধসে পড়েছে। এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়।
নিউ অরলিয়ান্স শহরে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার পর নতুন মেয়াদে আবারও যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকা এক বিপর্যয়ে ধসে পড়ছে, আমেরিকা বিশ্ববাসীর হাসি ঠাট্টার পাত্রে পরিণত হয়েছে। ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বল নেতৃত্ব ও নেতৃত্বের অভাবের প্রতিবাদ জানিয়ে ট্রুথ নামক সোশ্যাল মিডিয়ায় ওই মন্তব্য পোস্ট করেছেন। তিনি আরো লিখেছেন, এ ঘটনা ঘটছে সীমান্ত খুলে রাখার জন্য, অদক্ষ ও দুর্বল নেতৃত্বের কারণেই এসব ঘটনা ঘটছে। গত বুধবার নিউ অরলিয়ান্স শহরে সন্ত্রাসী হামলায় 15 জন নিহত ও 35 জন আহত হয়। ট্রাম্প সে সময় এই ঘটনার সঙ্গে অবৈধ অভিবাসীদের সম্পর্ক থাকার দাবি তুলে বলেছেন, বিদেশ থেকে যেসব অপরাধী বা সন্ত্রাসীরা আসছে তারা আমাদের দেশের অপরাধীদের চেয়ে অনেক জঘন্য। তার এই বক্তব্য বাস্তবে রূপ নিয়েছে। ট্রাম্প আরো বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন অপরাধের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে এর আগে কেউ কখনো এমনটি দেখেনি। টেক্সাস অঙ্গরাজ্যের ডারাস শহরের 42 বছর বয়স্ক এক মার্কিন নাগরিক ওইদিন নিউ অরলিয়ান্স শহরে এসে নববর্ষের উৎসবে ব্যস্ত একদল মানুষের উপর গাড়ি চালিয়ে দেন এবং এরপর গুলি বর্ষণ করেন। তার হাতে ছিল কথিত আইএস বা দায়েশের পতাকা ও তার মাইক্রোবাসে ছিল কিছু অস্ত্রশস্ত্র ও বোমা। ওই ব্যক্তি অতীতে মার্কিন সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওর আলোকে ওই ব্যক্তি রিয়েল এস্টেট বিশেষজ্ঞ ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন গত বৃহস্পতিবার বলেছেন, নানা সাক্ষ্য প্রমাণ থেকে মনে হচ্ছে নিউ অরলিয়ান্স শহরে প্রাণঘাতী ওই হামলাকারী আইএস বা দায়েশের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছেন। মার্কিন সরকারি সংস্থাগুলো সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের প্রতিবাদ বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানীদের মুখে বারবার উচ্চারিত হুঁশিয়ারিগুলোকে স্মরণ করিয়ে দেয়। তাদের সতর্ক বাণীতে মার্কিন যুক্তরাষ্ট্র যে ক্রমেই পতনের দিকে এগোচ্ছে তা উল্লেখ করা হয়েছে। অবশ্য ট্রাম্প মার্কিন ফেডারেল প্রতিষ্ঠানগুলোর মূল দায়িত্বগুলো থেকে দৃষ্টি সরিয়ে অযোগ্য ও অদক্ষ নেতৃত্বের উপর এই পরিস্থিতির দায় চাপিয়ে দিয়ে রাজনৈতিক চালবাজি করেছেন। ট্রাম্প বলেছেন, মার্কিন বিচার বিভাগ, ফেডারেল পুলিশ, ডেমোক্রেটিক দলীয় সরকার ও প্রসিকিউটররা এইসব সংকট সমাধানে কোনো কাজ করেনি। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তারা হলেন দুর্নীতিবাজ ও অযোগ্য। এটা স্পষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্র ভেতরে ও বাইরে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে সব দিক থেকে। এ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2021 সালের জুলাই মাসে বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নানা সমস্যা, অযোগ্যতা ও বলদর্পিতা ক্রমেই বাড়ছে এবং এসব একসময় এতই জটিল হয়ে পড়বে যে সেগুলো সমাধান করা আর সম্ভব হবে না। আর এভাবে এই দেশটিও সাবেক সোভিয়েত ইউনিয়নের পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে দৃঢ় পদে। এটা স্পষ্ট, মার্কিন সমাজে বর্ণবাদ, অর্থনৈতিক সংকট, সন্ত্রাস, সহিংসতা, রাজনৈতিক বিভেদ ইত্যাদি ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক অঙ্গনেও ক্রমেই দুর্বল হচ্ছে এই দেশটির অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামরিক প্রভাব।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। পোপ ফ্রান্সিসকে ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য উপহার। কৌশলগত দিক দিয়ে শহীদ সুলাইমানের নেতৃত্বকে অনন্য বললেন হিজবুল্লাহ নেতা শেখ নাঈম কাসেম। একদিনে ইহুদিবাদী ইসরায়েলের 5টি মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করল হামাস। বাংলাদেশের অধস্থন আদালতের 50 বিচার বিভাগীয় কর্মকর্তার ভারতে প্রশিক্ষণ গ্রহণ করার পরিকল্পনা বাতিল করা হয়েছে। এবং বাংলাদেশে একটি তেল শোধনাগার নির্মাণে সৌদি তেল কোম্পানি আরামকোর আগ্রহ প্রকাশ। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা, শেষ ত্রাণকর্তা শীর্ষক আলোচনার এই সপ্তাহ পর্ব থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
গত পর্বে আমরা জেনেছি সুফিয়ানি নামের এক ব্যক্তির আবির্ভাব ও তার মাধ্যমে সিরিয়া দখলের পর ইরাক এবং মক্কা ও মদিনাও দখলের চেষ্টা হবে। মানবজাতির প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তা ইমাম মাহদীর আবির্ভাব অনিবার্য হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। ইরাকে ব্যাপক অপরাধ, যজ্ঞ ও হত্যাকাণ্ড চালাবে তার সেনারা, এবং এ সময় ইয়ামানি ও সৈয়দ হাসানি নামের দুজন সাহসী ও সত্য সন্ধানী নেতার নেতৃত্বে প্রতিরোধ যুদ্ধের কারণে ইরাকে সুফিয়ানের অভিযান খুব সফল হবে না। এ সময় মদিনায় তার অভিযান আরও গুরুত্বপূর্ণ কিছু ঘটনার পাশাপাশি ঘটবে। কেউ কেউ মনে করেন মদিনায় ইমাম মাহদী আলাইহিস সালাম উপস্থিত আছেন কিনা তা জেনে তাকে হত্যা করাই হবে এই অভিযানের উদ্দেশ্য। সুফিয়ানের এই অভিযান তখনই ঘটবে
যখন রমজান মাসে আকাশ থেকে একটি ডাক বা আহ্বান আসার মধ্য দিয়ে ইমাম মাহদীর আবির্ভাব ও আত্মপ্রকাশের ঘটনা ঘটবে।
তবে তখনও ইমাম মাহদি কিছুকাল কেবল একদল খাস সঙ্গীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আধাআধি গোপনীয়তা বজায় রেখে চূড়ান্ত বিপ্লবের ক্ষেত্র তৈরি করতে থাকবেন। এ সময়ে তার অন্যতম সহায়তাকারী ও আত্মীয় হবেন মোহাম্মদ বিন আবদুল্লাহ নামের এক ব্যক্তি, যিনি মহানবীর বংশধর হওয়া ছাড়াও ধার্মিকতা সহ নানা গুণের অধিকারী। ইমাম মাহদী আলাইহিসসালাম তাঁকে মক্কার জনগণের কাছে পাঠাবেন, যাতে তিনি মক্কার ব্যক্তিদেরকে ইমাম মাহদীর অভ্যুত্থান বা বিপ্লবের আন্দোলন যোগ দেওয়ার আহ্বান জানাতে পারেন। কিন্তু মক্কাবাসী নাফসে জাকিয়াহ নামে খ্যাত কল্যাণকামী ও নিবেদিত প্রাণ এই কর্মীকে পবিত্র কাবা ঘরের পাশে নৃশংসভাবে শিরশ্ছেদ করবে। হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহদীর আত্মপ্রকাশ অনিবার্য ও অত্যাসন্ন হওয়ার পাঁচটি লক্ষণের অন্যতম হবে এই ঘটনাটি। আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসসালাম এই ঘটনাটি উল্লেখ করে বলেছেন, নাফসে জাকিয়ার শাহাদতের ১৫ দিন পরে ইমাম মাহদীর অভ্যুত্থান ঘটবে।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানবজাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
সুফিয়ানের বাহিনী এ সময় তার সেনা পাঠাবে মদিনায়। মদিনায় তার সেনা পৌঁছালে তখনও যখন ইমামের মূল সঙ্গী বা সাহায্যকারীরা সবাই তার সঙ্গে যুক্ত হয়নি, সে সময় পরিস্থিতি অনুকূল না থাকায় ইমাম মাহদী নিজের আগমনের ঘটনা প্রকাশ করবেন না, বরং তখন তিনি পবিত্র মক্কার দিকে রওনা দেওয়াকে গুরুত্ব দেবেন। এ অবস্থায় সুফিয়ানের সেনারা মদিনায় ইমাম মাহদীকে খুঁজে পাবে না। তাদের হুকুমদাতা তথা সুফিয়ানি নিজে একদল সেনাকে নিয়োগ দেবে ইমাম মাহদীকে খুঁজে বের করার কাজে। সুফিয়ানের অন্য সেনারা তিন দিন ধরে পবিত্র মদিনায় রক্তপাত, ধর্ষণ ও জনগণের সম্পদ লুট করবে। আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিসসালাম এ প্রসঙ্গে বলেছেন, সুফিয়ানি মদিনায় এমন এক দল সেনা পাঠাবে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যাকেই পাবে তাঁকেই গ্রেপ্তার করবে এবং রাসুলের গোত্র তথা বনি হাশিমের নারী ও পুরুষদের হত্যা করবে ব্যাপক মাত্রায়।
ইমাম বাকির আলাইহিসসালাম থেকে বর্ণিত, ইমাম মাহদী আলাইহিসসালাম মক্কার দিকে রওনা দিয়েছেন। এ খবর সুফিয়ানের পাঠানো কমান্ডারের কাছে পৌঁছলে সে একদল সেনাকে পাঠাবে ইমামকে গ্রেপ্তার করতে, কিন্তু ওই সেনারা ইমাম মাহদীকে খুঁজে পাবে না। এ অবস্থায় ইমাম মাহদী মক্কায় পৌঁছে যাবেন। সুফিয়ানের সেনারা ইমাম মাহদী আলাইহিসসালামকে ধরার জন্য তল্লাশি ও চেষ্টা যখন চালাতেই থাকবে, তখন ঘটবে একটি মহাবিস্ময়কর ঘটনা, যা হাদিসের আলোকে ইমামের আত্মপ্রকাশ অত্যাসন্ন হওয়ার পঞ্চম ও সর্বশেষ বড় লক্ষণ বা নিদর্শন। সুফিয়ানের ওই বাহিনী যখন মক্কা ও মদিনার মাঝামাঝি এক মরুময় অঞ্চলে বাইদা নামক স্থানে পৌঁছবে, তখন মহান আল্লাহর নির্দেশে জমিন ধসে পড়বে ও তাতে সুফিয়ানের ওই বাহিনীর আর সবাই নিহত হবে। এই বিস্ময়কর ঘটনার পর ইমাম মাহদী আলাইহিসসালাম পবিত্র মক্কায় পবিত্র কাবা ঘরের পাশ থেকে তার মহান অভ্যুত্থান বা বিপ্লব শুরু করবেন আনুষ্ঠানিকভাবে। তার প্রথম পদক্ষেপ হবে সুফিয়ানি বাহিনীর অপরাধযজ্ঞ ও নৃশংস হত্যাযজ্ঞ বন্ধ করা।
ইমাম মাহদীর বীর বাহিনীর হাতে সুফিয়ানি বাহিনীর অবশিষ্টাংশ উত্তর ফিলিস্তিনের তাবরিয়া নামক হ্রদের কাছে পরাজয় বরণ করবে এবং পাপিষ্ঠ ও নির্দয় সুফিয়ানি সেখানে নিহত হবে। আমরা ইতোমধ্যে শুনেছি যে ইমাম মাহদীর আবির্ভাব বা আত্মপ্রকাশ অত্যাসন্ন ও অনিবার্য হওয়ার অন্যতম লক্ষণ হল ইয়েমেনে ইয়ামানি বা কাহতানি নামের এক ধার্মিক ও সংস্কারবাদী ব্যক্তির আবির্ভাব ঘটা। ইয়ামানি হবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশধর। তিনি মাহদিবাদ প্রচার করবেন ও জনগণকে সত্যের পথে আহ্বান জানাবেন। বিপুল সংখ্যক জনগণ তাঁর সঙ্গে যোগ দেবেন এবং সাদা পতাকা নিয়ে সুফিয়ানের বাহিনীর বিরুদ্ধে লড়াই করবেন। ইয়ামানি দৃশ্যত ইমাম মাহদির কাছে আনুগত্যের শপথ নিতে মদিনার দিকে যাবেন এবং খোরাসানি সাইয়েদের মতো তিনিও ইমাম মাহদির বিশিষ্ট সহকারী বা শীর্ষস্থানীয় সঙ্গী হবেন। ইয়ামানির ব্যক্তিত্বের ব্যাপক প্রশংসা দেখা যায় হাদিসে। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম থেকে বর্ণিত,
পতাকাগুলোর মধ্যে ইয়ামানির পতাকার চেয়ে বেশি সুপথদায়ক পতাকা নেই। তার পতাকা সত্যের হওয়ায় তিনি মানুষকে তোমাদের নেতা ইমাম মাহদি আলাইহিসসালামের দিকে আহ্বান জানাবেন। ইয়ামানিকে অমান্য করা কোনো মুসলমানের জন্য বৈধ নয়। কেউ যদি তা করে সে হবে আগুন তথা জাহান্নামের অধিবাসী। দুঃখজনকভাবে অতীতে কেউ কেউ অসচেতন মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে নিজেকে ইয়ামানি দলে দাবি করে বহু মানুষকে বিভ্রান্ত করেছে ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে। মনে রাখতে হবে, সুফিয়ানের বিদ্রোহ ও খোরাসানি সাইয়েদের উত্থান ছাড়া ইয়ামানির উত্থানও ঘটবে না। বর্তমান যুগেও অনেকে নানা মিথ্যা তথ্য বা হাদিসের বিবৃতি বর্ণনা প্রচার করে দায়েশ বা কথিত আইএস জাতীয় কিছু তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীকে মাহদিবাদী ইয়ামানি বা খোরাসানি সাইয়েদের বাহিনী বা ওই বাহিনীর সমতুল্য বলে তুলে ধরার চেষ্টা করছে। এটাও মনে রাখতে হবে, ইয়ামানির উত্থান থেকে ইমাম মাহদির আবির্ভাবের ব্যবধান কয়েক মাসের বেশি নয়, আর আত্মপ্রকাশের আগে ইমাম মাহদির কোনো বিশেষ প্রতিনিধি থাকবে না।
তো শ্রোতা ভাই বোনেরা, মানব জাতির শেষ ত্রাণকর্তা সম্পর্কে আমরা আরও কথা বলব পরবর্তী আসরে। যারা এতক্ষণ সঙ্গ দিলেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে। আদর্শ জীবন যাপন।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। জীবন যাপনের ইসলামী পদ্ধতি বা দিক নির্দেশনা বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান আদর্শ জীবনযাপনের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আমরা গত আসরে গর্ব এবং অহংকারের নানা দিক নিয়ে বিস্তারিত আলাপ করেছি। পবিত্র কোরআনের বক্তব্য অনুযায়ী সৃষ্টি জগতে অহংকারের প্রকৃত উদাহরণ হল ইবলিস মানে শয়তান। ইবলিস ছিল জিনদের অন্তর্ভুক্ত এবং 6000 বছর পর্যন্ত সে আল্লাহর ইবাদতে মশগুল ছিল। ফেরেশতাদের কাতারেও তার একটা বিশেষ পদমর্যাদা ছিল।
কিন্তু যখনই এই ইবলিস আল্লাহর নির্দেশ অমান্য করে অহংকার দেখাল, তখনই সে প্রত্যাখ্যাত হয়ে গেল, একেবারে চিরদিনের জন্য বিতাড়িত, পথভ্রষ্ট হয়ে গেল সে। সুতরাং আমরা যেন ইবলিসের ফাঁদে পড়ে অহংকারের বশবর্তী না হয়ে পড়ি, সে ব্যাপারে সতর্ক থাকা উচিত। যাই হোক, মানুষ মাত্রই ভয়, ভীতি, উত্তেজনা, দুশ্চিন্তা, বেদনা, মর্মপীড়া ইত্যাদি দোষগুণ সম্পন্ন। এগুলোর ভালোমন্দ উভয় দিকই রয়েছে। এসব বিষয় নিয়ে আমরা আজকের আসরে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি এ প্রত্যাশা রইল।
মানব জাতির শেষ ত্রাণকর্তা সম্পর্কে আমরা আলোচনা করছি। মানুষের জীবনে বিচিত্র চড়াই উতরাই রয়েছে। এগুলো অনেকটা পৃথিবীর বুকে সংঘটিত খরার মতো, কিংবা এই উত্থান পতন প্রকৃতিতে বিদ্যমান গভীর উপত্যকা এবং উঁচু উঁচু পাহাড়ের মতো। মানুষের মনের ভেতর কখনো উচ্ছ্বসিত আনন্দ বয়ে যায়, কখনো আবার মানুষ আড়ষ্ট বা বিষণ্ণ হয়ে পড়ে। অবসাদগ্রস্ততা, অধৈর্য কিংবা অজানা কোনো দুশ্চিন্তায় মানুষ আক্রান্ত হয়ে পড়ে। এইসব নেতিবাচক মানসিক অবস্থা মানুষের ভেতরে বিচিত্র অস্বাভাবিকতার জন্ম দেয়, মানুষ বিরক্ত হয়ে পড়ে। মানব জীবনে এই উত্তেজনা জন্মের পর থেকে বাসা বাঁধে এবং জীবনে এগুলো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আমাদের সামাজিক সম্পর্ক ও অভিজ্ঞতাগুলো এসব বিচিত্র অনুভূতি ও উত্তেজনাপূর্ণ মানসিক অবস্থা থেকেই উঠে আসে।
অনুভূতি যদি ইতিবাচক হয় তাহলে ব্যক্তির জীবন আনন্দ, প্রেম ইত্যাদিতে সমৃদ্ধি পায়। আর যদি অনুভূতি হয় নেতিবাচক তাহলে বিপরীতটা হয়, মানে দুশ্চিন্তা, বিষণ্ণতা, ভয়, ভীতি ইত্যাদি এসে ভর করে মনের ভেতর। অনেকে মনে করেন দুঃখ, বেদনা, বিষাদ এগুলোর মূল উৎস হল আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, অর্থাৎ কাছের মানুষদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া। যখনই কাছের মানুষদের সঙ্গে দূরত্ব তৈরি হয় তখনই নিঃসঙ্গতার আশ্রয় নিতে হয় অনেক সময়, এবং কোন ঠাসা ও একে একে জীবনযাপন করতে হয় মানুষকে। তবে এটাই একমাত্র কারণ এবং সঠিক কারণ বলে মনে করার সুযোগ নেই, কেননা স্বজন পরিজন বেষ্টিত থাকার পরেও মানুষ একাকিত্ব বোধ করে এবং বিষাদগ্রস্ত হয়।
মানসিক বিষাদ ও নিঃসঙ্গতার কারণ উদ্ঘাটন সম্পর্কে কথা বলছিলাম আমরা। কিছু কিছু কারণ একেবারে প্রকাশ্য, যেমন আত্মীয় স্বজন কিংবা ঘনিষ্ঠ কোনো বন্ধুর মৃত্যু মনকে বেদনাক্ষত, বিষাদগ্রস্ত করে তোলে। আবার কখনো কখনো কোনো কাজে সফলতা না পাওয়া কিংবা পড়ালেখায় ব্যর্থ হওয়া, পেশাগত সাফল্যহীনতা, পারিবারিক কোনো বিষয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে যাওয়া ইত্যাদিও মানুষকে বিষণ্ণ করে তোলে। এসবের বাইরেও নেতিবাচক কোনো আচরণ, যেমন কুদৃষ্টির মতো নেতিবাচক মানসিকতা, অহমিকা বোধ, বলদর্পিতা, কোনো ইচ্ছা পূরণ না হওয়া, আর্থিক সংকট ইত্যাদি সমস্যাও মানুষকে বিষণ্ন, উত্তেজিত, বিরক্ত করে তোলার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে।
আবার এরকম অবস্থাও হয় যে কোনো রকমের উল্লেখযোগ্য কারণ ছাড়াই মনে বিষণ্ণতা, অবসাদগ্রস্ততা কাজ করে। আপনার জীবনে তেমন কোনো বিশেষ সমস্যা নেই, তবু আপনার কিছু ভালো লাগে না, আপনি বিষণ্ণতায় আক্রান্ত। আপনিও নিশ্চয়ই এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকবেন যে অকারণেই আপনার মন খারাপ, অকারণেই অবসাদ এসে আপনার মনকে বিরক্ত করে তুলছে। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে মানুষের ভেতরকার সকল প্রকার উত্তেজনা বা শিহরণী জীবনের জন্য প্রয়োজনীয়, মানসিক কোনো অবস্থাই অপ্রয়োজনীয় নয়। দুশ্চিন্তা, উত্তেজনা, ভয়, ভীতি, দুঃখ, বেদনা, রাগ, ভালোবাসা, ঘৃণা এগুলো মানুষের স্বভাব, প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষার জন্য জরুরি বলে মনে করা হয়। এগুলোকে মানুষের স্বাভাবিক প্রবণতা বলে ধরে নেওয়া হয়। কিন্তু সমস্যা হল এই স্বাভাবিক প্রবণতাই অনেক সময় অস্বাভাবিক উত্তেজনার দিকে ধাবিত হয়।
কোনো মনোবিজ্ঞানী মানুষের এই বিষাদ, বেদনা, দুঃখ ইত্যাদিকে অপ্রয়োজনীয় কিংবা ক্ষতিকর বলে মনে করেন না, তবে অনেক সময় বিরক্তিকর বলে উল্লেখ করেছেন। যদিও এই বিরক্তিকর উপসর্গ বা মানসিক প্রবণতা ব্যক্তিকে অনেক ক্ষেত্রে উদ্দীপনা দেয়, এই উদ্দীপনা উত্তেজনাপূর্ণ বিরূপ পরিস্থিতি কাটিয়ে ওঠার লক্ষ্যে যথোপযুক্ত আচরণ করতে প্রেরণা যোগায়। সুতরাং একথা বলা যায় যে দুঃখ বিষাদের নিজস্ব কোনো মূল্য নেই। এই দুঃখ বিষাদ যদি হিংসার কারণে হয়ে থাকে তাহলে তা অনুকূল নয়, আর যদি তা আখেরাত কিংবা ইমানি ভবিষ্যৎ চিন্তা থেকে উঠে এসে থাকে তাহলে তা ইতিবাচক এবং প্রশংসনীয়। মুমিনদেরকে এই অনুকূল চিন্তার দিকে উদ্বুদ্ধ করা হয়েছে, কেননা এই ইতিবাচকতা মুমিনদের অন্তরে ক্রমাগত আনন্দ উদ্দীপনা জাগায়।
তো শ্রোতা বন্ধুরা, আজ আর কথা বলার সুযোগ নেই, পরবর্তী আসরেও আমরা এ বিষয়ে আরও কিছু কথা বলার চেষ্টা করব, তখনও নিশ্চয়ই আপনাদের সঙ্গ পাব। এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই,
কথা হবে আবারও আগামী আসরে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা ইরানের নামকরা প্রদেশ ইস্পাহানে গিয়েছিলাম। ইস্পাহান প্রদেশের কেন্দ্রীয় শহরের নামও ইস্পাহান। ইস্পাহানকে বলা হয় নেসফে জাহান, মানে অর্ধ বিশ্ব। আবার ইস্পাহান শহরকে বলা হয় মৌজেয়ে হামিশে জেন্দেয়ে ইরান, এর অর্থ হল অমর জাদুঘর। সুতরাং বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে এই শহরে রয়েছে ঐতিহাসিক বহু নিদর্শন এবং প্রাণবন্ত ও মনোরম দৃশ্যাবলী। হাখামানিশিদের সময়ে ইস্পাহান শহরে ছিল শাসকদের রাজকীয় বাসভবন। বিভিন্ন শহরের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টও ছিল ইস্পাহান শহর।
বিশেষ করে এই দুই কারণে ইস্পাহান শহরের গুরুত্ব ছিল ব্যাপক। এই গুরুত্বের কথা বিবেচনা করেই হয়তো গ্রিক ভূগোলবিদ স্ট্রাবন ইস্পাহান শহরকে ইরানের কেন্দ্রীয় শহর বলে উল্লেখ করেছিলেন। ভৌগোলিক দিক থেকেও কেন্দ্রীয় অবস্থানের কারণে এবং প্রাচীনকালের ব্যবসায়ী কাফেলার চলাচলের মহাসড়কের মাঝে অবস্থানের কারণে ইস্পাহান বেশ কয়েক যুগ ধরে প্রাদেশিক রাজধানী হিসেবে মর্যাদার আসনে ছিল। এ কারণেই এই শহরে গড়ে উঠেছে ইতিহাসের বিভিন্ন যুগের গুরুত্বপূর্ণ ও মূল্যবান বহু নিদর্শন। বলা বাহুল্য, ইস্পাহান শহরটি যেন শিল্প, সংস্কৃতি আর ঐতিহাসিক নিদর্শনের জাদুঘরে পরিণত হয়েছে। তাই ইরানের সুন্দরতম বিখ্যাত এবং পর্যটক আকর্ষণীয় শহর ইস্পাহান। তাই ইরানের বিভিন্ন এলাকার লোকজন যেমন এই শহর দেখতে আসে, তেমনি বিদেশি বহু পর্যটকও সারা বছর ধরেই ভ্রমণ করতে আসে এই শহরে। আমরা এই ইস্পাহান শহর নিয়ে আজকের আসরে আরও কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি প্রত্যাশা করছি।
গত আসরে আপনাদের কথা দিয়েছিলাম যে ইস্পাহানের ঐতিহাসিক বিভিন্ন নিদর্শনের সঙ্গে আমরা আজকের আসরে পরিচিত হবার চেষ্টা করব। আপনারা জানেন যে এই শহরটি ইসলামী সভ্যতার লালনভূমি এবং ইসলামী সাংস্কৃতিক রাজধানী হিসেবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। তাই ইসলামী সাংস্কৃতিক রাজধানীতে দেশি বিদেশি পর্যটকরা যে বেড়াতে আসবে তাতে আর আশ্চর্য হবার কি আছে। বছরে কয়েক মিলিয়ন পর্যটক ইস্পাহান ভ্রমণে আসে, তবে বেশিরভাগ পর্যটক সাধারণত বসন্ত ঋতুতে এবং ইরানের বিশেষ উৎসব নওরোজের সময় বেড়াতে আসে এখানে। কি আছে এই শহরে, এই কৌতূহলী প্রশ্নটি সবার মনেই উঁকি ঝুঁকে মারবে, এটাই স্বাভাবিক।
হ্যাঁ, বলছি শ্রোতা বন্ধুরা, এই শহরে রয়েছে ঐতিহাসিক বহু স্থাপত্য নিদর্শন, বিশেষ করে ইসলামী যুগের সুন্দর সুন্দর অনেক স্থাপনায় ভরপুর এই শহর। শহরে রয়েছে সুন্দর সুন্দর অনেক মহাসড়ক, রয়েছে অসংখ্য ব্রিজ, ছাউনিযুক্ত এসব ব্রিজের সৌন্দর্য একেবারে অন্যরকম আকর্ষণীয়। প্রাচীন শাসনামলের অসংখ্য প্রাসাদ যেমন রয়েছে, তেমনি রয়েছে অবাক করা স্থাপত্য কাঠামোর অনেক মসজিদও। এসব মসজিদের স্থাপত্য শৈলীর অনন্য বৈশিষ্ট্যের পাশাপাশি কোনো কোনো মিনার আজও দর্শকদের চেহারায় বিস্ময় রেখা টেনে দেয়। এত সব অসাধারণ এবং ব্যতিক্রম ধর্মী স্থাপনার কারণেই ইস্পাহান ইরানের সাংস্কৃতিক অভিধানে নেসপে জাহান মানে অর্ধবিশ্ব নামে পরিচিত। আমরা এ বিষয়ে আরও কথা বলার চেষ্টা করব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গেই থাকুন প্লিজ।
হ্যাঁ, দেখার তো আছে কত কিছু, কিন্তু শুরু করা যায় কোথেকে সেই ভালো। ইমাম স্কোয়ার থেকেই শুরু করা যাক। ইমাম স্কোয়ারের আরেক নাম হল নকশে জাহান। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় এটি অন্তর্ভুক্ত হয়েছে অনেক আগে। স্কোয়ারটি দৈর্ঘ্যে 500 মিটার আর প্রস্থে 165 মিটার। স্কোয়ারের চারপাশ জুড়ে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা, স্থাপনাগুলোর বেশিরভাগই সাফাভি যুগের। স্কোয়ারের মাঝখানে রয়েছে একটি হাউস, বেশ বড় সড়ো ওই হাউজের মাঝখানে রয়েছে একটি চমৎকার ফোয়ারা। ফোয়ারাটি দেখার মতো আকর্ষণীয়। সেই শাহ আব্বাস সাফাভি শাসনামলের এই স্কোয়ারটি দেখলে এখনও মনে হবে কদিন আগেই মনে হয় বানানো হয়েছে। বেশ আধুনিক এবং তত্ত্বকে ঝকঝকে। প্রাচীনকালে এই স্কোয়ারটিকে চোগান খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হতো। চোগান হল আধুনিক পোলো খেলা। পোলোকে পৃথিবীর প্রাচীনতম খেলা বলে ধরে নেওয়া হয়।
কোনো কোনো বিশেষজ্ঞদের মতে খ্রিস্টপূর্ব 2000 বছর আগে পোলো খেলা প্রচলিত হয় ইরানে। পোলো খেলা মাঠে খেলতে হয়, ঘোড়ার পিঠে চড়ে একটা লাঠি আর বল দিয়ে পোলো খেলতে হয়। সুতরাং বোঝাই যাচ্ছে এটি একটি রাজকীয় খেলা, কেননা এটা অত্যন্ত ব্যয়বহুল। এ কারণে এটাকে রাজকীয় বা রাজপুত্রদের খেলাও বলে। ইমাম স্কোয়ারের উত্তর এবং দক্ষিণ প্রান্তে এখনও পোলো খেলার গেইটের বিমগুলো দেখতে পাওয়া যায়। স্কোয়ারের চারপাশে জুড়ে যেসব ঐতিহাসিক স্থাপনা রয়েছে সেগুলোর মাঝে আলিকাপু প্রাসাদ, ইমাম মসজিদ বা শাহ মসজিদ, শেখ লুৎফুল্লাহ মসজিদ ইত্যাদি স্থাপনা স্কোয়ারের সৌন্দর্যের পাশাপাশি ঐতিহাসিক মূল্য বাড়িয়ে দিয়েছে। এগুলোর বাইরেও স্কোয়ারের সঙ্গে দোতলা মার্কেট বানানো হয়েছে, যেখানে 200 দোকান রয়েছে। এই দোকানগুলো সাধারণ দোকান নয়, এগুলোতে বিক্রি যেমন হয় তেমনি প্রদর্শনীও হয়। ইস্পাহানের সমৃদ্ধ হস্তশিল্প বিক্রি হয় এসব দোকানে। এ নিয়ে আরও কথা বলব খানিক মিউজিক বিরতির পর, সঙ্গেই থাকবেন আশা করছি।
ফার্সি ভাষায় এগুলোকে বলে হুজরা। সাধারণ দোকানকে ফার্সিতে মাগজে কিংবা সুপার বলা হয়। মিনিয়েচার শিল্প, কাষ্ঠ খোদাই শিল্প থেকে শুরু করে সূক্ষ্মাতিসূক্ষ্ম কারুকাজের বিচিত্র শিল্প আপনার সামনে বসেই শিল্পীরা তৈরি করবে। আপনার যত কৌতূহল, সব কৌতূহলের জবাব দিবে তারা হাসি মুখে। ইমাম স্কোয়ার বা নকশে জাহান নিয়ে কথা বলছিলাম আমরা। এ স্কোয়ারের অনেকগুলো প্রবেশপথ আছে। স্কোয়ারের চারপাশেই চারটি বাজার আছে। এসব মার্কেট এমনভাবে বানানো হয়েছে যে যে কেউ চাইলেই এইসব দোকানের ভেতর দিয়ে স্কোয়ারে প্রবেশ করতে পারবে। সফাবি শাসনামলে এই বাজারগুলো এক একটি এক এক পেশার জিনিসের জন্য নির্দিষ্ট ছিল। বর্তমানে স্কোয়ারের পশ্চিম পাশের বাজারটিতে তামা শিল্পের জিনিসপত্র বিক্রি হয়, আর উত্তর পাশের বাজারে বিক্রি হয় কার্পেট বা কার্পেট জাতীয় অন্যান্য সামগ্রী।
শ্রোতা বন্ধুরা, হাতে তো আজ আর সময় নেই, পরবর্তী আসরে আবারও আমরা ইস্পাহান নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি সেই আসরেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই আসরের সঙ্গ দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।